বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসাইন শাকিলের রিপোর্ট।
The Rohingya are not only displaced, they are stateless. They have been denied their most basic human right.
রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
ইন্ট্রো। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, তার দেশ এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য আরো বৃদ্ধির সুযোগ রয়েছে।
রয়েছে কলকাতার সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
ভারতের সুপ্রিম কোর্ট আজ বলেছে, কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিবিআই এর সামনে হাজির হতে হবে, তবে এখনই তাকে গ্রেপ্তার করা যাবে না।
তবে চলুন প্রথমেই শুনে নেওয়া যাক বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। প্রেসিডেন্ট ট্রাম্প আজ মঙ্গলবার ওয়াশিংটন সময় রাত 9টায় যুক্তরাষ্ট্র কংগ্রেসের যৌথ অধিবেশনে রাষ্ট্রীয় পরিস্থিতি নিয়ে ভাষণ দেবেন। এ ভাষণ বৈদ্যুতিন মাধ্যমে সরাসরি প্রচারিত হবে। উল্লেখ করা যেতে পারে, এই যে এখন এ কংগ্রেসে তিনি বাৎসরিকে পরিস্থিতির খতিয়ান দিতে চলেছেন। এ কংগ্রেসে রয়েছেন নবনির্বাচিত রেকর্ড সংখ্যক নারী প্রতিনিধি, রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়েরও রেকর্ড সংখ্যক প্রতিনিধি। ক্যাপিটাল হিলের কংগ্রেস ভবনের অধিবেশন কক্ষে যে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প, তারই পিছনের অংশে পাশাপাশি চেয়ারে বসে থাকবেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি আর সেনেট সভার পদাধিকার সভাপতি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। মূলত এ ভাষণ দেওয়ার কথা ছিল জানুয়ারির 29 তারিখে, কিন্তু দেওয়াল নির্মাণের অর্থায়ন এবং তারই সূত্র ধরে শাটডাউনের নির্মম রাজনৈতিক লড়াইয়ের মাঝখানে পড়ে গিয়ে রাষ্ট্রীয় পরিস্থিতির খতিয়ান বিষয়ক বাৎসরিকে সোটু বা স্টেট অফ দি ইউনিয়ন ভাষণ আজ রাত অবধি সপ্তাহখানেক বিলম্বিত হল। সরকারি সূত্রে জানা গিয়েছে, এবছরের সোটু বা স্টেট অফ দি ইউনিয়ন ভাষণের মূল সুর হল মহত্বকে স্বাগতম। ওই সূত্র থেকে বলা হচ্ছে, অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা, চীনের সঙ্গে বাণিজ্য রফার নিরিখে আমেরিকার শ্রমজীবীদের স্বার্থের সুরক্ষা, ন্যাফটা চুক্তির রূপান্তরণ, স্বাস্থ্য পরিচর্যা ও ওষুধ খাতের ব্যয় হ্রাস করা এবং বিদেশে সীমাহীন লড়াই ফাসাদ রুখতে কূটনৈতিক ও সামরিক উদ্যোগ প্রয়াস গ্রহণ বিষয়ে প্রেসিডেন্ট তাঁর নীতি অবস্থান তুলে ধরবেন। ওই সূত্র থেকে এও বলা হয় যে প্রেসিডেন্ট তাঁর ভাষণে সংহতি, দ্বিদলীয় সহাবস্থান এবং আশাবাদী সুর ও মূর্ছনা নিয়ে আসবেন। তবে বিশেষজ্ঞদের ধারণা যে ট্রাম্পের লক্ষ্য হবে তার শক্তির বুনিয়াদ যে জনগোষ্ঠী, ওই সেই তাদের মজবুত অবস্থানের কথাই জোরে সোরে তুলে ধরবার প্রয়াস। বলা হচ্ছে, নির্বাচনী প্রচারণাকালে যে সুর শোনা যেত সেটারই প্রতিধ্বনি পাওয়া যাবে এ ভাষণেও। প্রতিবারের মতো এবারও প্রেসিডেন্ট এবং সাংসদদের তরফ থেকে কিছু সংখ্যক অতিথি উপস্থিত থাকবেন, যারা কিনা বিশেষ কোনো কোনো বিষয়ে আলোকপাত করতে প্রেসিডেন্টের ভাষণের মাঝে মাঝে তাদের সংক্ষিপ্ত বক্তব্যের অবতারণা করবেন। স্বভাবতই প্রেসিডেন্টের ভাষণের পরপরই বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিশেষ করে বেতার টেলিভিশনে ভাষণ নিয়ে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা প্রচারিত হয়ে থাকে এবং এবারও তার ব্যত্যয় ঘটবে না। যুক্তরাষ্ট্রের এক বিশেষ দূত এ সপ্তাহে উত্তর কোরিয়া সফর করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যেকার আসন্ন শীর্ষ বৈঠকের বিষয়টি চূড়ান্ত করার ব্যাপারে আলোচনা করতে পিয়ংইয়াং যাচ্ছেন ইনি। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, স্টিফেন বেইগন উত্তর কোরিয়ার কিম হিয়ক চোলের সঙ্গে কথা বলবেন। সিঙ্গাপুরে গেল জুনে ট্রাম্প ও কিম তাঁদের মধ্যেকার প্রথম ঐতিহাসিক বৈঠকে যেসব দায়বদ্ধতার কথা ব্যক্ত করেছিলেন, তা নিয়ে এ অবধি অগ্রগতি যাই হয়েছে সেসব নিয়ে আলোচনা করতে। ট্রাম্প কিম দ্বিতীয় বৈঠক কবে হবে সে দিনক্ষণ এখনও স্থির হয়নি, তবে হবে সে ওই ভিয়েতনামেই এ মাসের শেষের দিকে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR-এর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি 4 দিনের সফরে বাংলাদেশে গিয়েছেন। তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান, যেখানে এক প্রেস ব্রিফিংয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেন তিনি। জানাচ্ছেন কক্সবাজার থেকে আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জুলি বাংলাদেশের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী হিসেবে অভিহিত করে বলেছেন,
The events that unfolded in the aftermath of August 2017 showed us some of the best and worst of mankind that exist in our world today.
শুধু নির্যাতিত জনগোষ্ঠী নয়, তারা এখন দেশহীন হয়ে পড়েছেন বলেও অভিহিত করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে বেশ কিছু রোহিঙ্গা নারীদের সাথে সাক্ষাতের বিবরণ দিয়ে মিয়ানমারের নির্মম বর্বরতা ও গণধর্ষণের চিত্র তুলে ধরেন। রোহিঙ্গা পরিস্থিতি দেখতে অ্যাঞ্জেলিনা জোলি চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। কক্সবাজারের তিন দিনের সফর শেষে বুধবার ঢাকায় ফিরে গিয়ে তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার কথা রয়েছে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার।
অ্যাঞ্জেলিনা জোলিকে নিয়ে মোয়াজ্জেম হোসেন শাকিলের আরও বিস্তারিত একটি রিপোর্ট রয়েছে বিশ্ব সংবাদের পর আমাদের মূল অনুষ্ঠানে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, তাঁর দেশ এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির আরও সুযোগ রয়েছে। জানাচ্ছেন আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম ঢাকা থেকে।
মঙ্গলবার ঢাকায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে রাষ্ট্রদূত মিলারের এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এমন বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করে বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভালো বিনিয়োগ রয়েছে এবং বিনিয়োগ যাতে আরো বাড়ে সে চেষ্টা তিনি করবেন। শ্রমিক ও কারখানার নিরাপত্তা এবং শ্রমিকদের অধিকার যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ বলে রাষ্ট্রদূত মিলার জানিয়েছেন। টিপু মুনশি বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রে $6 বিলিয়ন পণ্য রপ্তানি করে আর যুক্তরাষ্ট্র বাংলাদেশে $1.7 বিলিয়ন পণ্য রপ্তানি করে। দুই দেশের মধ্যে তারা বাণিজ্য বাড়াতে আগ্রহী বলে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে যুক্তরাষ্ট্র বাংলাদেশে তার রপ্তানি বাড়াতে চায়। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের সুপ্রিম কোর্ট আজ বলেছে যে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিবিআইয়ের সামনে হাজির হতে হবে, তবে এখনই তাকে গ্রেফতার করা যাবে না। দীপঙ্কর চক্রবর্তী রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে।
সারদা চিটফান্ড তদন্তে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই বনাম কলকাতা পুলিশের সংঘর্ষ যা কিনা বকলমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর পাঞ্জা কষা, তাতে ভারতে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার জন্যই মঙ্গলবার এ ব্যাপারে সুপ্রিম কোর্টের রায়ের দিকে সারা দেশের নজর ছিল। দুই পক্ষের বক্তব্য শোনার পরে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, রাজীব কুমারকে সিবিআইয়ের সঙ্গে সব রকম সহযোগিতা করতে হবে, সততার সঙ্গে জেরার জবাব দিতে হবে। কলকাতায় নয়, দিল্লিতেও নয়, নিরপেক্ষ জায়গা মেঘালয়ের শিলংয়ে তাকে জেরা করা হবে, তবে আপাতত তাকে গ্রেপ্তার করা যাবে না। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননার দায়ে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, পুলিশের ডিরেক্টর জেনারেল এবং কলকাতার পুলিশ কমিশনারকে আগামী 8ই ফেব্রুয়ারির মধ্যে হলফনামা দিয়ে কারণ দর্শাতে হবে। তাতে সন্তুষ্ট না হলে 20শে ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির হতে হবে। এই রায়কে উভয় পক্ষেই তাদের নৈতিক জয় বলে অভিহিত করেছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কানাডা ও লাতিন আমেরিকার দেশসমূহের লিমা গোষ্ঠী ভেনেজুয়েলার শক্তি প্রয়োগের বিষয়টি নাকচ করে দিয়েছে। পশ্চিম গোলার্ধের 13 দেশের লিমা গ্রুপ অবশ্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগ এবং তারই পথ ধরে নতুন নির্বাচন অনুষ্ঠান বিষয়ে অতিরিক্ত চাপ প্রয়োগের লক্ষ্যে কী কী করা যেতে পারে সেসব নিয়ে বিচার বিবেচনা করছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং স্পেন সহ ইউরোপের 16টির মতো দেশ বিরোধী দলীয় নেতা ও সংঘর্ষিত অস্থায়ী প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোকে ভেনেজুয়েলার নেতারূপে স্বীকৃতি জানিয়েছে। মঙ্গলবার যখন কিনা মস্কোয় আফগান লড়াইয়ের রাজনৈতিক নিষ্পত্তি বিষয়ে বিতর্ক আলোচনা চলছে, ঠিক ওই প্রেক্ষাপটেই তালেবানরা 40 সংখ্যক সরকারি সৈনিক হত্যা করেছে ভিন্ন ভিন্ন আক্রমণ অভিযানে, তেমনটি শোনা গিয়েছে। সবচেয়ে প্রাণঘাতী হামলা হল মঙ্গলবার রাজধানী কাবুলেরই কাছাকাছি জনপদ কুন্দুজে। গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস আজ মঙ্গলবার মিলিত হলেন আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িব এরদোয়ানের সঙ্গে। পরস্পর প্রতিদ্বন্দ্বী দেশ দুটির মধ্যেকার সম্পর্কের উন্নয়ন সাধনই এ বৈঠকের লক্ষ্য। গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস তুর্কি সংবাদ মাধ্যমকে জানান, ঐতিহাসিক প্রয়োজনেই সম্পর্কের এ প্রত্যাশিত অগ্রগতি জরুরি হয়ে দাঁড়িয়েছে। অঞ্চলগত এবং ধারাবাহিক ঐতিহাসিক বিরোধ ন্যাটোভুক্ত এ দেশ দুটিকে পরস্পর বিচ্ছিন্ন করে রেখেছে। ফেসবুক তাদের ব্যবহারিক অবস্থান প্ল্যাটফর্ম থেকে মিয়ানমারের সশস্ত্র 4 দুর্বৃত্ত গ্রুপকে নিষিদ্ধ ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সোশ্যাল মিডিয়া ফেসবুক আজ মঙ্গলবার লিখিত বিবৃতিতে আরাকান আর্মি, দ্য মিয়ানমার ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি এবং তা আং লিবারেশনকে বিপজ্জনক সংগঠন চিহ্নিত করে তাদের এ সিদ্ধান্তের যৌক্তিকতা ঘোষণা করেছে। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এ পর্যন্তই।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলোহার্টসে এবং ফেসবুকে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। সেখানে এক প্রেস ব্রিফিংয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী হিসেবে অভিহিত করেন। কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী হিসেবে অভিহিত করে বলেছেন,
"The events that unfolded in the aftermath of August 2017 showed us some of the best and worst of mankind that exist in our world today. In a matter of months, over 700,000 people were forced from their homes in Myanmar's Rakhine state into Bangladesh. A year and a half later, they are still arriving. While the death toll is unknown, reports suggest that many thousands have been killed since the violence broke out in Myanmar, including women and children. Everyone has been left traumatized."
শুধু নির্যাতিত জনগোষ্ঠী নয়, তারা এখন দেশহীন হয়ে পড়েছেন বলেও অভিহিত করেছেন অ্যাঞ্জেলিনা জোলি।
"All refugees are inherently vulnerable, but the Rohingya are not only displaced, they are stateless. They have been denied their most basic human right, citizenship in their country of birth. And some still won't even call the Rohingya by their rightful name."
মিয়ানমারে রোহিঙ্গাদের কোনো অধিকার নেই উল্লেখ করে অ্যাঞ্জেলিনা জোলি বলেন,
"The responsibility to ensure those rights and make it possible for the Rohingya people to return to the Rakhine state lies squarely with the government and the authorities in Myanmar. So I hope that they will recognize that this issue will not go away, just as we will not turn away from the Rohingya. I urge the Myanmar authorities to show the genuine commitment needed to end the cycle of violence and displacement and improve the conditions for all communities in the Rakhine state, including the Rohingya, in line with the recommendations of the Rakhine Advisory Commission and working together with UNHCR and others."
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে বেশ কিছু রোহিঙ্গা নারীদের সাথে সাক্ষাতের বিবরণ দিয়ে মিয়ানমারের নির্মম বর্বরতা ও গণধর্ষণের চিত্র তুলে ধরেন অ্যাঞ্জেলিনা জোলি।
Nearly 2 years after the beginning of this emergency, there is still a worrying gap in psychosocial services able for refugees survivors. And this gap urgently needs to be addressed.
মিয়ানমারে বর্তমানে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার কোনো পরিবেশ নেই উল্লেখ করে তিনি বলেন,
"The Rohingya cannot return to Myanmar at this time. And until they can return, we have a collective responsibility to ensure that they can live dignified lives here in Bangladesh."
সীমিত সাধ্যের মধ্যেও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উচ্চকিত প্রশংসা করেন তিনি।
"Bangladesh is a generous country, rich in culture and history, but with limited resources, and it cannot be left to shoulder the responsibility of hosting the Rohingya refugees alone. So I urge the international community to continue to provide the humanitarian aid necessary to meet the needs of the refugees and support the communities so generously hosting them."
রোহিঙ্গা সহ মিয়ানমারের সকল জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান অ্যাঞ্জেলিনা জোলি। যতদিন পর্যন্ত অধিকার ও নিরাপত্তার সাথে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে পারবে না, ততদিন আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি। মঙ্গলবার বিকেলে কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের ব্রিফিং করেন অ্যাঞ্জেলিনা জোলি। মিয়ানমারের নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য অনগ্রসর রোহিঙ্গা জনগোষ্ঠীকে শিক্ষার সুযোগ দেওয়ারও কথা বলেন তিনি।
In particular, a generation of Rohingya children are still without access to the education that they deserve, and which many were deprived of their right for far too long in Myanmar. So I'm here to see what more can be done to ensure that Rohingya children can gain education with recognized qualifications that they need to retain a clear vision for their future and, when conditions allow, rebuild their communities in Myanmar.
রোহিঙ্গা পরিস্থিতি দেখতে অ্যাঞ্জেলিনা জোলি চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। কক্সবাজারে তিন দিনের সফর শেষে বুধবার ঢাকায় ফিরে গিয়ে তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার কথা রয়েছে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার রাষ্ট্রীয় পরিস্থিতি সম্পর্কে তার বার্ষিক ভাষণে অনুমান করা হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতির বর্তমান অবস্থার প্রশংসা করবেন এবং মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্তে দেয়াল নির্মাণের প্রয়োজনীয়তা বিষয়টি তুলে ধরবেন। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতার গতকাল সোমবার সেনেটের যে আলোচনার উপর প্রতিবেদন পাঠিয়েছেন তাতে ট্রাম্পের আসন্ন ভাষণ সম্পর্কে কিছু আভাস পাওয়া যাচ্ছে এবং সেই প্রতিবেদনটি এখন পড়ছেন আনিস আহমেদ।
অনুমান করা হচ্ছে এই ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে এমন একজন বলিষ্ঠ নেতা হিসেবে তুলে ধরবেন যিনি কিনা তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত করছেন। সেনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাকনেল এরকম এক আভাস দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের অর্থনীতির সাফল্য তাঁর ভাষণে সবচাইতে বেশি গুরুত্ব পেতে পারে।
Republicans pro-growth, pro-family economic policies have helped our nation's job creators and small businesses hit the accelerator.
ম্যাকনেল বলছেন যে রিপাবলিকানদের সমৃদ্ধমুখী এবং পরিবারমুখী নীতিগুলো আমাদের রাষ্ট্রের চাকরিদাতা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের গতি দিয়েছে এবং গোটা দেশ জুড়ে মধ্যবিত্ত পরিবারগুলো এর সুফল ভোগ করা অব্যাহত রেখেছেন। ডেমোক্র্যাটরাও এর জবাব দিতে প্রস্তুত রয়েছেন, যেমনটি বলছেন সেনেটে সংখ্যালঘুষ্ঠ দলের নেতা Schumer.
Tomorrow the president will say predictably that the state of our union is strong. But the truth is, the state of the Trump economy is failing America's middle class. The state of the Trump healthcare.
Chuck Schumer গতকাল বলেন যে অনুমান করাই যাচ্ছে যে প্রেসিডেন্ট বলবেন যে আমাদের রাষ্ট্রের অবস্থা অত্যন্ত শক্তিশালী। তবে সত্যি কথা হচ্ছে এই যে ট্রাম্প অর্থনীতি আমেরিকার মধ্যবিত্ত শ্রেণীর জন্য সুবিধাজনক নয়। আবার ট্রাম্পের স্বাস্থ্য পরিষেবাও ব্যবস্থাও আমেরিকান পরিবারদের সেবায় ব্যর্থ। আর ট্রাম্প প্রশাসনের পরিস্থিতি হচ্ছে অদক্ষতা এবং বিশৃঙ্খলার দ্বন্দ্বে বিক্ষত। ট্রাম্প স্বীকার করেছেন যে সীমান্তে দেয়াল নির্মাণের ব্যাপারে কংগ্রেসের কাছ থেকে তিনি অর্থায়নের ব্যাপারে পর্যাপ্ত সমর্থন নাও পেতে পারেন। তিনি এর আগে বলেছিলেন যে তিনি প্রয়োজনীয় অর্থায়নের জন্য রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এবং এই স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে সেই বিকল্পের কথাটা তুলে ধরতে পারেন ট্রাম্প। সেনেটর লিন্ডসে গ্রাম তাঁর সতীর্থ রিপাবলিকানদের প্রতি প্রেসিডেন্টকে সমর্থন দানের আহ্বান জানিয়েছেন। সাউথ ক্যারোলাইনার এই রিপাবলিকান সেনেটর বলছেন যদি ডেমোক্র্যাটরা তাঁর সঙ্গে কাজ নাই করতে চান তাহলে কমান্ডার ইন চিফ হিসেবে তিনি যদি তাঁর ক্ষমতা ব্যবহার করে দেয়াল তৈরি করতে চান তাহলে রিপাবলিকানদের জন্য এটা খুব খারাপ হবে যদি তারা তাঁকে অবমূল্যায়নের চেষ্টা করেন। ট্রাম্প আফগানিস্তানে 17 বছর ধরে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অবসান ঘটানোর যুক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার সাফল্যকেও তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। কেন্টাকি অঙ্গরাজ্যের রিপাবলিকান সেনেটর র্যান্ড পলও সিরিয়া এবং আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের কড়া সমর্থক। তিনি বলছেন,
By any measurement, we are victorious. We killed bin Laden. We have disrupted the terror camps in Afghanistan.
র্যান্ড পল বলছেন যে কোনো হিসেবেই ধরুন না কেন আমরা বিজয়ী হয়েছি। আমরা বিন লাদেনকে হত্যা করেছি, আমরা আফগানিস্তানের সন্ত্রাসী শিবিরগুলো ভেঙে দিয়েছি,
আফগানিস্তান কি এখন বিশৃঙ্খল? হ্যাঁ, বিশৃঙ্খল। আফগানিস্তানের সব কিছুই এখন তালগোল পাকানো, বরাবরের মতোই। তবে উভয় পক্ষেরই কোনো কোনো বিধায়ক এই সৈন্য প্রত্যাহারের বিরোধিতাও করছেন, যেমনটি বলছেন টেক্সাসের রিপাবলিকান সেনেটর জন কার্নাইন।
One of our colleagues, the senator from Florida, Senator Rubio, said, really, terrorism is like a tumor. It's like a cancer. And you can try to eliminate it. But if you're...
তিনি বলছেন, আমাদের সতীর্থ ফ্লোরিডার সেনেটর মার্কো রুবিও বলেন, সন্ত্রাসবাদ হচ্ছে অনেকটা টিউমারের মতো। আপনি সেটা সরিয়ে ফেলতে পারেন, কিন্তু আপনি যদি সেটা নিশ্চিহ্ন করতে ব্যর্থ হন, সেটা কমিয়ে আনলেও তা আবার ফিরে আসবে যদি এর বিরুদ্ধে লড়াই বন্ধ করে দেন। অনুমান করা হচ্ছে ট্রাম্প তাঁর আসন্ন ভাষণে চীনের সঙ্গে তাঁর প্রশাসনের বাণিজ্য বিষয়ক আলোচনা এবং কোরীয় বদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার ব্যাপারে উত্তর কোরিয়ার সঙ্গে তাঁর সাফল্যের কথাও তুলে ধরবেন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
জানিয়ে দিচ্ছি আগামীকাল বুধবারের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। বিষয়টি হচ্ছে স্টেট অফ দি ইউনিয়ন বাট অথবা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় পরিস্থিতির খতিয়ান, এবং অনুষ্ঠান শোনার আর অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ রইল। বাংলাদেশে ইয়াবা কারবারিদের আত্মসমর্পণের আলোচনার মধ্যেই মাদক মামলা দ্রুত নিষ্পত্তিতে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। মাদক আইনের যেসব মামলায় নিম্ন আদালত এরই মধ্যে অভিযোগ আমলে নিয়েছে, সেসব মামলা আগামী ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবারে আদেশ দেন। মাদক মামলায় তিন বছর ধরে কারাগারে আটক থাকা এক আসামির জামিন আবেদনের শুনানিকালে উচ্চ আদালত এ আদেশ দেন। এ ব্যাপারে তৎপর হতে সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তদন্ত কর্মকর্তাকে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা নিষ্পত্তিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিচারককে ব্যাখ্যা দিতে হবে। সরকারি আইন কর্মকর্তার কোনো গাফলতি থাকলে তা কর্তৃপক্ষকে জানাতে বিচারককে বলা হয়েছে। আসামি মিজানুর রহমানের জামিনও মঞ্জুর করেছে আদালত। বাংলাদেশে গত বছর মাদকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান পরিচালনা করে। মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের মধ্যে 16 ফেব্রুয়ারি কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ওদিকে মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার পুলিশ সপ্তাহের এক অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, অনেক মামলা সময় মতো নিষ্পত্তি হয় না, এসব মামলার উপর এমনভাবে নজরদারি করা উচিত যেন সঠিকভাবে দ্রুত নিষ্পত্তি হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতার আন্তর্জাতিক বইমেলা দিনে দিনে যেন প্রসারিত হয়ে উঠেছে। এখন বাঙালির 12 মাসে 13 পার্বণের অন্যতম প্রধান এক অনুষ্ঠান বলা যায় এই বইমেলাকে। এ বিষয়ে আমাদের স্টুডিও থেকে রোকেয়া হায়দার কথা বলছেন কলকাতার সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে।
ধন্যবাদ সাবরিনা। বইমেলা নিয়ে তাহলে শুরু করি কলকাতার। দীপঙ্কর চক্রবর্তী কেমন আছেন?
ভালো আছি রোকেয়া, আর আজকে আরো ভালো লাগছে। হঠাৎ মনে পড়ে গেল যে আমরা সেই ওয়াশিংটন স্টুডিওতে বসে একসঙ্গে মিতালি অনুষ্ঠান করতাম।
কি কথাই মনে করিয়ে দিলেন দীপঙ্কর, সত্যি। হ্যাঁ, আমারও মনে পড়ে গেল।
হ্যাঁ, আসলে এখন আমাদের দুস্তর ব্যবধান, সমুদ্র তার নদীর পারে আমি বসে আছি আর আপনি ওখানে।
এখান থেকেই মিতালি করি, আজকে বইমেলা নিয়ে মিতালি করি।
দীপঙ্কর,
সেই 43তম বইমেলার তো দেখলাম যে বেশ আপনি শনিবার আমাদের বাংলা বিভাগের শ্রোতাদের নিয়ে ঘুরে এলেন চারিদিকে, তাদের সাথে কথাবার্তা বললেন, ভালোই লাগলো দেখলাম। তো দীর্ঘ 4 দশকের বেশি সময় কলকাতার এই যে বইমেলা চলছে, তখন এটা তো একটা বিরাট ব্যাপার। তো আমার একটি জানতে ইচ্ছে করে যে বইমেলা ঠিক সূচনাটা কেমন হয়েছিল, শুরু কিভাবে হয়েছিল?
হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করলেন, কারণ আমরা যখন বলছি যে 43তম বইমেলা, তখন আসলে এটা ধরে নেওয়া হচ্ছে যে যখন থেকে পাবলিশার্স গিল্ড, বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড কলকাতার, তারা যখন থেকে বইমেলাটা শুরু করলেন তখন থেকে। কিন্তু তারও আগে
তার আগে বইমেলা হয়েছিল
মনে পড়ছে ১৯৭৩-৭৪ সাল নাগাদ, আমার এক্সাক্ট ডেটটা মনে পড়ছে না, কারণ আমি তখন সবে আনন্দবাজারে তরুণ সাংবাদিক হিসেবে ঢুকেছি। তখন আমি গেছিলাম ওই বইমেলাতে, ওটা তখন শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার খুব ছোট আকারে একটা বইমেলার মতন করেছিল, সেটা হচ্ছে ওই একাডেমি অফ ফাইন আর্টস চত্বরে, একেবারে রবীন্দ্রসদন পাশে একাডেমি অফ ফাইন আর্টস এখানটায়। তো সেখানে মারি সিটনের লেখা সত্যজিৎ রায়ের একটা জীবনী মতন, জীবনী মানে আসলে তার পরিচালক জীবনের কথা, সেইতে করেছিলেন পোর্ট্রেট অফ এ ডিরেক্টর, আপনার মনে আছে বোধ হয় বইটা। এইটা এখন মানে তখন দাম ছিল মাত্র ২৫ টাকা, আমি ওটা কিনতে গেছিলাম, হঠাৎ দেখি এক দীর্ঘদেহী ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়ে দেখছেন বইটা, আমি তাকিয়ে দেখলাম যে সত্যজিৎ রায়ের নিচে। আমি এমন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম, বইটা কিনে যে তাকে দিয়ে সই করিয়ে নেবো সেটাও ভুলে গেছি, বইটা কেনা হয়ে গেছে
এমন বিরাট ব্যক্তিত্ব পাশে, তাই
হা করে তাকিয়ে রয়েছি তার দিকে। এইতে হলো একটা কয়েকটা মাত্র স্থল নিয়ে শুরু হলো। তো এইতে যখন শুরু হলো, তখন কলেজ স্ট্রিটে বসে কয়েকজন তরুণ প্রকাশক ও বই বিক্রেতা, তারা বললেন যে আচ্ছা আমরা কেন করতে পারি না, এটা সরকার কেন করবে, এটা তো করার কথা আমাদের। তো তখন সবাই হই হই করে সমর্থন করলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর যারা বুড়ো তারা ন্যাচারালি একটু আপত্তি করলো, না না বই ওরকম ভাবে কলেজ স্ট্রিট থেকে বাইরে নিয়ে যাওয়া যাবে না, কি মেলার সামগ্রী নাকি, এইসব করলো, যা হয় আর কি। কিন্তু শেষ পর্যন্ত হলো, এবং এটা আমি বলছি ৭৩-৭৪ সাল থেকে, এটা হতে হতে ৭৬ সালে ৩৪ জন প্রকাশক মিলে একাডেমি অফ ফাইন আর্টসের উল্টো দিকে, ভিক্টোরিয়ামের কারণে একাডেমি অফ ফাইন আর্টসের ওই চত্বরে ওটা হতো না, ৩৪ জন প্রকাশক, ৫৬টা স্টল ছিল সেটাতে, এবং ওই ভিক্টোরিয়া মেমোরিয়ালের গায়ে লাগোয়া লাগোয়া যে মেলা, যে মানে মাঠে আর কি, গড়ের মাঠে, সেইখানে ওইটা শুরু হলো।
আচ্ছা দীপঙ্কর, একটি কথা, যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কি বইমেলা এখনো চলছে নাকি?
বইমেলা আসলে সেটাই হচ্ছে মজা, বইমেলাটা শুরু করেছিল পশ্চিমবঙ্গ সরকার, কিন্তু অবশ্যই যখন এই যে বুকসেলার গিল্ড, পাবলিশার্স আর বুকসেলার গিল্ড যখন শুরু করলো, তখন পশ্চিমবঙ্গ সরকার ওটার সঙ্গে পারলই না, একটা দিকে ওদের মেলা চলবে আর একটা দিকে এদের মেলা চলবে, তো হয় না। তো শেষ পর্যন্ত ওই দুটো মিলেমিশে এক হয়ে গেল, আর এখন যেটা হয়েছে সেটা তো জানেনি, সেটা তো একেবারে পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকার পেছনে রয়েছে, এবং বইমেলা রমরম করে চলছে, যা মানে বইমেলার উদ্যোক্তারা যা বলেন পশ্চিমবঙ্গ সরকার উদাত্ত হবে তা মেনে নেন, উদার হয়ে মেনে নেন। এমনকি কোন আগে প্রথম শুরু হয়েছিল ৫০ পয়সা দিয়ে টিকিট কেটে ঢুকতে হতো, আর তখন ২০০ টাকার বই কিনলে তখন ওই ৫০ টাকাটা ফেরত পাওয়া যেত, তখন বই কিনতে উৎসাহ পেত। এখন তো কোনো পয়সা টয়সা লাগে না, মানে ৫-১০ টাকার টিকিট কেটে যদি লোকে ঢুকতো তাহলেও তো ৫০০০০ টাকা হতো পশ্চিমবঙ্গ সরকার একটা আয়োজন করছে সেটা হতে।
আরেকটি কথা দীপঙ্কর, টাকার ব্যাপার নয়, যে বইমেলা কিন্তু স্থান বদল হয়েছে, ঠিক এক জায়গায় হয়ে যায় যে প্রত্যেক বছর মানে নির্ধারিত একটি জায়গায়, তা হয়নি, তো এই যে জায়গা বদল, তার জন্য অসুবিধা হয় না? বা প্রকাশক যারা বই বিক্রি করছে, বিক্রেতা যারা পাঠক, তারা কোনো তাদের দিক থেকে অসুবিধা অভিযোগ উঠেছে?
হ্যাঁ, আসলে জায়গা তো বদল করতে হয়েছে মানে চাপে পড়ে, কারণ যখন শুরু হয়েছিল তখন একটা ছোট জায়গায় শুরু হয়েছিল অল্প কিছু দিয়ে, তারপরে সেটা বাড়তে বাড়তে এমন দাঁড়ালো যে ওই জায়গায় আর হলো না, তারপরে চলে গেল সেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের বড় মতন বড় একটা মাঠ, যেটা ঠিক ওই পার্ক স্ট্রিটের ঠিক উল্টো দিকে গড়ের মাঠে বিশাল জায়গা, সেইটাকে ডেভেলপ করা হলো বইমেলার জন্য। এইটাও এখানেও বেশ বহু বছর চলেছে, মানে ওটা একটা একটা সময় বইমেলার জন্য বিখ্যাত হয়ে গেছিল ওই জায়গাটা।
বইমেলা তো কলকাতা বইমেলা এখন একটা আন্তর্জাতিক রূপ নিয়েছে, তো এই যে আন্তর্জাতিক রূপ নিল আর সেটা কখন থেকে শুরু হলো?
হ্যাঁ, সেটা আমি আসছি, একটা একটা শুধু বলে দিই যে যে জায়গা যে বদল হয়েছে সেটা এক একটা জায়গা থেকে একটা জায়গায় গেছে, ওই ওই জায়গা থেকে কিন্তু বইমেলা সরতে চায়নি, যেখানে যেখানে বললাম যে ওই যে পার্ক স্ট্রিটের ওই জায়গাটা, ওখান থেকে বইমেলা কিছুতেই সরতে চায়নি। ওখানে খুব ভালো লাগছিল, কিন্তু এত বড় হয়ে গেল শেষ পর্যন্ত, এবং সেখানে পরিবেশ দূষণ হতে শুরু করলো, যানজট হতে শুরু করলো,
যানজটটা বিরাট ছিল তখন, হ্যাঁ সমস্যা,
বিশাল বিরাট যানজট হতো তখন। আপনি তো তখন ওদিকে এসে ওছেন বোধহয় দেখে,
হ্যাঁ দেখেছি, হ্যাঁ
তখন, হ্যাঁ প্রচন্ড যানজট হতো এবং তাতে দূষণটাও বেড়ে যেত মারাত্মক। তখন ওই পুরো ওই এলাকাটা তো অফিস পাড়া, ফলে একেবারে প্রাণান্ত অবস্থা হতো। তখন পরিবেশবিদ হাইকোর্টে গেলেন, বললেন যে এখানে মেলা করা যায় না, এখানে হয় না। সেখান থেকে সরে গেল তখন সল্ট লেক স্টেডিয়ামে, সল্ট লেক স্টেডিয়ামে কিছুদিন চললো, সেখান থেকে চলে গেল মিলন মেলা, যেটা সেখানে ওই এটা একেবারে সায়েন্স সিটির উল্টো দিকে, যেটা সত্যিকারের মানে মিলন মেলা বলে, যেটাকে মেলা গ্রাউন্ড।
কিন্তু আন্তর্জাতিক ভাবে যেটা শুরু হলো সেটা কোন সাল থেকে বলা যায়?
সেটাকে অ্যাকচুয়ালি ওরা শুরু করেছে
90 দশকে,
না না সেটা হয়েছিল আসলে 1983 সালে, হ্যাঁ সে 1983 সালে মোটামুটি ভাবে কিছু আন্তর্জাতিক প্রকাশক এবং
সেটা ছিল
মানে ব্যক্তিত্ব তারা এসেছিলেন মেলায়। হ্যাঁ কি বললেন? 1983 সালে তারা এসেছিলেন এবং সেই সময় তারা তাদের উদ্যোগেই এই বইমেলা, কলকাতা বইমেলা আন্তর্জাতিক ক্যালেন্ডারে ঠাঁই পেয়েছিল। কিন্তু সেটা করতে করতে আসলে 1997 সালে,
হ্যাঁ আমি ওইজন্যই বলছি যে 90 দশকে,
হ্যাঁ আসলে 97 সালে প্রথম আন্তর্জাতিক চরিত্রটা পেল, কারণ তখন ওই ফ্রান্স এলো অতিথি দেশ হিসেবে। তার আগে পর্যন্ত ফোকাল পয়েন্ট থাকতো সমস্ত ভারতেরই নানান রাজ্য
থেকে
করা হতো, নানান রাজ্যকে এই প্রথম বিদেশের একটা প্রতিনিধি করা হলো, প্রতিনিধি না বলবো যে ফোকাল পয়েন্ট, থিম কান্ট্রি।
হ্যাঁ থিম কান্ট্রি হিসেবে পরবর্তীতে অনেক দেশই এসেছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র ছিল, যার মধ্যে বাংলাদেশ ছিল 2014 সালে, বাংলাদেশের সংসদ ভবন সেখানে সেই মানে স্থাপত্য নমুনায় তৈরি করা হয়েছিল বাংলাদেশের বুক স্টল।
এই 1997 সালে যেটা শুরু হলো সেই সময় ওই ফ্রান্স যেহেতু ফোকাল থিম কান্ট্রি হলো, তখন ফরাসি একজন বিখ্যাত দার্শনিক জাক দেরিদা তিনি মেলাটা উদ্বোধন করেছিলেন। তো এই এই থেকে একটা আন্তর্জাতিক বইমেলা হয়ে উঠল।
আচ্ছা দীপঙ্কর, বইমেলায় কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটাও কিন্তু ওই 90 দশকে।
হ্যাঁ ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। এই 97 সালে আপনার তখন মনে পড়ে গেল, 1997 সালে তখন ওই বইমেলাটা শুরু হয়েছে, মাত্র 6 দিন চলার পরই একটা বিধ্বংসী আগুন লাগে। বলা হয় যে একটা তখন ওখানে খুব ধুলো উঠতো, সেই ধুলোটাকে চাপা দেওয়ার জন্য একটা রাসায়নিক দেওয়া হয়েছিল এবং সেই রাসায়নিকটা খুব দাহ্য ছিল, ফলে মুহূর্তের মধ্যে ওই আগুন একটা
ছড়িয়ে পড়েছিল
পুরো, হ্যাঁ পুরো মেলায় ছড়িয়ে পড়ে, প্রচুর স্টল, প্রচুর বই পুড়ে যায় এবং প্রকাশকদের মধ্যে বই বিক্রেতাদের মধ্যে হাহাকার পড়ে যায়, অনেকে জখম হন নেবাতে গিয়ে, সে একটা সাংঘাতিক অবস্থা। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো যে তখন বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন সংস্কৃতি মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি খুব সংস্কৃতি মনস্ক, সাহিত্য মনস্ক আপনারা জানেন। সেই বুদ্ধদেব ভট্টাচার্যের প্রেরণায় এবং উদ্যোগে মাত্র 3 দিনের মধ্যে ওই মেলা আবার
নতুন করে সাজানো হয়েছিল,
করা হলো, হ্যাঁ মানে সাজানো মানে একটা পুনর্নির্মাণ,
পুনর্নির্মাণ
এবং মানে সেটাকে তখন বলা হচ্ছিল যে আগুনের কাছ থেকে যেমন ফিনিক্স পাখি উঠে আসে
বিশ্বের সবচেয়ে বড় সর্ববৃহৎ বইমেলা, কিন্তু আমরা যেমন দেখেছি যে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যে বইমেলা হয় সেটা তো বিশাল আয়োজন। 2006 সালে এক সময় আমি দেখেছি, সে আপনি নিজেও তো জার্মানিতে ছিলেন, কিন্তু ফ্রাঙ্কফুর্টের, হ্যাঁ তো তাহলে কলকাতার তুলনায় তো সেটা অনেক বড়।
হ্যাঁ এবারে এবারে আসল প্রশ্নটা করলেন, এটা খুব মানে পার্টিনেন্ট প্রশ্ন একটা।
হ্যাঁ কিন্তু কেন বলা হয় কলকাতা বইমেলাকে?
হ্যাঁ সেটাই বলছি, ফ্রাঙ্কফুর্ট বইমেলাটা হলো বাণিজ্যিক বইমেলা, ওটা যত বড়ই হোক
তার মানে
বিশাল মেলা সত্যিকারের বাণিজ্যিক বইমেলা, মানে ওখানে শুধুমাত্র প্রকাশকরা বই নিয়ে আসেন, যারা বড় বড় বাল্ক ক্রেতা যারা, তারা ওখান থেকে কেনেন এবং বই নিয়ে বাণিজ্যিক লেনদেন ওখানে হয়। ওখানে কোনো পাঠক সেই অর্থে মিলন মেলা, যেটা কলকাতার মেলাতে যে মিলন মেলার ভাবটা আছে সেইটা ওখানে নেই।
মানে কলকাতার বই মেলায় যেটা পাঠক লেখক প্রকাশক সবার মধ্যে যে সমন্বয়, সবার মধ্যে যে যোগাযোগটা হয় সেটা ফ্রাঙ্কফুর্টে হয় না, সেটা বলতে চাচ্ছেন আপনি?
হ্যাঁ, এটা হয় না, এবং শুধু তাই না, এটা এখন বড় বড় হতে হতে এটা এখন এমন ডাইনোসরের মতন হয়ে গেছে এই কলকাতা বইমেলাটা, যে সত্যিকারে কারোর সঙ্গে কারো দেখা হয়ে ওঠা মানে সারা দিন ধরে ঘুরতে হবে কেউ দেখা করতে হলে,
সারা দিন ঘুরে পাওয়া যাবে না অনেকে। আচ্ছা সবশেষে শুনুন দীপঙ্কর, আমাদের তো শেষ করতে হবে, বলুন তো তাহলে কলকাতার বইমেলায় কি আপনি বলবেন যে পাঠক লেখক প্রকাশক সবার মধ্যে একটা চমৎকার সমন্বয় ঘটে, যোগাযোগ ঘটে এবং যার রেশ পরবর্তীতে রয়ে যায়? বইমেলা তো ধরেন সপ্তাহখানেক 10 দিন, তারপরও কি থাকে? পরের বছর যখন ফিরে আসেন তাদের মধ্যে সেই যোগাযোগটি কি আবারই মানে রক্ষা হয় তারপর মানে বছর ধরে?
এটাই হওয়ার কথা, কিন্তু ওই যে বললাম যে এত বড় যে সবার সঙ্গে সবার ঠিক যোগাযোগ হয়ে ওঠে না, টার্গেট অডিয়েন্স বা টার্গেট কিছু ব্যাপার মানে যাদের সঙ্গে আমি আজকে ধরুন আপনি রোকেয়া এসেছেন, আমি রোকেয়ার সঙ্গে দেখা করতে যাবো, আজকে কবির এসছে আমি কবির সঙ্গে দেখা করতে যাবো, সেটা ঠিক আছে, কিন্তু আরেকটু ও যেতে যেতে আরে ওর সঙ্গে দেখা হয়ে গেল, সেটার সুযোগ এত কমে গেছে যে ওইভাবে আপনি যেটা বলছেন যে লেখক পাঠক প্রকাশক তাদের মধ্যে যোগাযোগের সেটা কিন্তু সত্যিই কমে গেছে।
কিন্তু আগ্রহ তো থাকে অবশ্যই,
আগ্রহ অবশ্যই, এবং বইমেলাকে বইমেলা কবে আসবে এই আগ্রহে বসে থাকে সবাই, কারণ ওই এখন ওইখানেই তো সবচেয়ে বেশি বই প্রকাশ হয়, যেমন ঢাকাতেও যেমন বইমেলাতে, ঢাকা বইমেলাতেও যেমন সবচেয়ে 21-এর আগে ওই সময় সবার বই প্রকাশ হয়, আমাদের সহকর্মী আনিস আহমেদের তো বই প্রকাশ হয়েছে, এবারে উপদায় হয়েছে, তো সেই রকম আমরা সকলেই ওয়েট করে থাকি যাদের বই প্রকাশ হওয়ার কথা তাদের বই মেলার সময় প্রকাশ হয়, কাজেই সকলেই এটা ওয়েট করে থাকে যে যাদের বই পড়ার আগ্রহ রয়েছে তারাও বই মেলাতে ওই জন্য কবে আসবে ওয়েট করে থাকে যাদের বই প্রকাশ।
আর আমরা যেমন দীপঙ্কর আমাদের শেষ করতে হচ্ছে, আমাদের সব থেকে বড় পাওয়া যেটা বলবো এই বই মেলা থেকে, যে আমাদের ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের প্রায় প্রতি বছরই আমরা শ্রোতাদের সাথে সেখানে যোগাযোগ করতে পারি, দেখা করতে পারি। তো আজকে আমাদের শেষ করতে হয় বইমেলার নানা খবর দেওয়ার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
কর্ণফুলী নদীর দুই পাড়ে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। নদীর দুপাড় থেকে অবৈধভাবে গড়ে ওঠা শিপইয়ার্ডসহ সার, চাল, লবণ, চিনির গুদাম গুঁড়িয়ে দেওয়া হয়। চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফেরদৌসের প্রতিবেদন।
অভিযানের দ্বিতীয় দিনে চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় 50টির বেশি স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে কর্ণফুলী নদীর দুপাড় থেকে অবৈধভাবে গড়ে ওঠা শিপইয়ার্ডসহ সার, চাল, লবণ, চিনির গুদাম গুঁড়িয়ে দেওয়া হয়। প্রশাসনের এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
যে পদক্ষেপ নিয়েছে সেটা খুব মানে আমাদের জন্য সুখকর, সুশাসন প্রতিষ্ঠার একমাত্র প্রথম অঙ্গীকার।
উচ্ছেদটা ধারাবাহিক যদি থাকে আমার মনে হয় কর্ণফুলী নদীর যে তার আগের ঐতিহ্য সেটা আবার ফিরে পাবে।
আমরা চাই বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক সঞ্চালনার যে নদী এবং আমাদের প্রাণের নদী কর্ণফুলী তার সমভূমিতে প্রবাহিত হোক।
অভিযানে উদ্ধার হওয়া জমিতে বনায়ন, ওয়াকওয়ে নির্মাণ এবং দৃষ্টিনন্দন হিসেবে সাজানোর দাবি তুলেছেন নাগরিক আন্দোলনের নেতা শাহরিয়ার খালেদ।
অবৈধ দখল যতদিন পর্যন্ত উচ্ছেদ না হয়, যে মোহরা থেকে মোহনা পর্যন্ত উচ্ছেদ না হয় ততদিন এই অভিযান অব্যাহত থাকুক এবং চট্টগ্রামবাসী সহ দেশবাসীর এটাতে সমর্থন থাকবে, পাশাপাশি সহযোগিতাও থাকবে। তা আমরা আশা করব কর্ণফুলী নদীর যে ব্যাংক লাইন আছে, ব্যাংক লাইনের থেকে তার যে যদ্দূর পর্যন্ত নদীর জায়গা আছে সেটি উদ্ধার করে সীমানা নির্ধারণ করে এখানে বৃক্ষরোপণ এবং এটা আপাতত ওয়াকওয়ে করে দেওয়ার জন্য, এবং যে সমস্ত খালগুলো আছে খালের উপরে ফুটওভার ব্রিজ, ছোটো করে হলেও ফুটওভার ব্রিজ করে দিলে মানুষ যাতায়াত করতে পারবে, নদী দেখতে পারবে এবং আমাদের শিশু কিশোররা যারা আছে ওরাও হয়তো নদী দর্শন করতে আসতে পারে।
পাশাপাশি নদী দূষণ বন্ধ, জীববৈচিত্র্য রক্ষারও দাবি জানান চট্টগ্রামের নাগরিক সমাজ। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরায়ু ক্যান্সার নির্মূলের লক্ষ্যে আরও তড়িৎ ব্যবস্থা নেবার আহ্বান জানিয়েছে। যে প্রতিরোধযোগ্য ব্যাধি প্রতি বছর উন্নয়নমুখী দেশগুলোতে 3 লক্ষের অধিক মহিলা ও মেয়েদের জীবন কেড়ে নিচ্ছে। জিনিভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর থেকে রিসার্চ লাইনের প্রতিবেদন শুনুন ইজাজ বিন হিউসনের কাছে।
সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর ক্যান্সার বিশ্বজুড়ে মহিলাদের মৃত্যুর এক শীর্ষ কারণ বলে বিবেচিত। দরিদ্র ও মধ্যবিত্ত দেশগুলিতে 10টির মধ্যে 9টি মৃত্যুই ঘটছে এই রোগের কারণে। মনুষ্য প্যাপিলোমা ভাইরাস এবং যৌন সম্পর্কের মাধ্যমেই এই রোগের সংক্রমণ ঘটে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে রোগের প্রথমাবস্থায় চিহ্নিতকরণ এবং চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে মুক্তিলাভ সম্ভব হতে পারে। তবে যেমনটি অন্যান্য রোগের মতোই প্রতিরোধী এর সবচেয়ে বড় চিকিৎসা, এবং জরায়ুর ক্যান্সারের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভ্যাকসিন এখন সুলভেই পাওয়া যাচ্ছে, যা 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের রোগ প্রতিরোধের বেলায় সফল বলে প্রমাণিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞ কর্মকর্তা পল ব্লোয়েম বলেন, এই রোগের ভ্যাকসিন ধনী দেশগুলিতে ব্যাপকভাবে দেয়া হচ্ছে। আফ্রিকা ও এশিয়ার দেশগুলিতে সার্ভাইকাল ক্যান্সারের ভয়াবহতা বেশি থাকলেও তারা পিছিয়ে রয়েছে, তবে সেখানেও সাফল্য অর্জিত হয়েছে বলে তিনি জানান।
In countries such as Rwanda, a trailblazer in Africa that reaches over 90% since 5-6 years, Bhutan that reaches also 90% of its girls, Malaysia that reaches 97% of its girls. So there are some extremely good examples that show
আফ্রিকার রুয়ান্ডায় বিগত 5-6 বছর ধরে 90%-এর ওপর ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। ভুটানে 90 এবং মালয়েশিয়ায় 97% মেয়েদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ সমস্ত অত্যন্ত সফল ভ্যাকসিন প্রদানের উদাহরণ ইঙ্গিত বহন করে যে এই ভ্যাকসিন গ্রহণযোগ্য এবং স্বল্পবিত্তের লোকজনদের মেয়েদের কাছে বিতরণযোগ্য। বিশেষজ্ঞ ব্লোয়েম জানালেন, গত বছর আফ্রিকার 4টি দেশ ইথিওপিয়া, তানজানিয়া, জিম্বাবুয়ে এবং সেনেগালে এই ভ্যাকসিন চালু করা হয়েছে, এবং আগামী বছর থেকে আফ্রিকা ও এশিয়ার আরও 11টি দেশে এই ভ্যাকসিনের কর্মসূচি নেওয়া হচ্ছে। প্রিন্সেস নোথেম্বা সিমেলেলা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিবার, মহিলা এবং অল্প বয়সীদের বিষয়ে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেলের দায়িত্ব পালন করছেন। তিনি জানালেন, উন্নয়নমুখী দেশগুলির ক্ষেত্রে মহিলাদের এই রোগ শনাক্তকরণ ও পরীক্ষার ব্যাপারে দক্ষ স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে। তিনি জানান, প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় প্রায়শই এই রোগের শনাক্তকরণ বা চিকিৎসার জন্য ক্লিনিকে যাওয়া এক শক্তকর কাজ হয়ে দাঁড়ায়। তবে তিনি ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন যে এ ব্যাপারে সরকার সমূহ বেশ কিছু পদক্ষেপ নিতে পারে।
We can have mobile outreach clinics. Sometimes what you have is days on which women can be called.
এ ব্যাপারে আমরা ভ্রাম্যমান ক্লিনিকের সহায়তা নিতে পারি, বিশেষ করে এই রোগের চিকিৎসা মহিলা ও মেয়েদের জন্য দিন ধার্য করে দিতে পারে। প্রিন্সেস সেমেলালা বলেন, স্কুল স্বাস্থ্য কর্মসূচি ব্যবহারের মাধ্যমে সরকার আরও একটি বিশেষ অবদান রাখতে পারে। দৃষ্টান্তস্বরূপ রওয়ান্ডা এবং দক্ষিণ আফ্রিকার বেলায় তারা স্কুলে এই ভ্যাকসিন কর্মসূচি গ্রহণ করেছে, কারণ সেখানেই তারা বৃহত্তর সংখ্যায় সেই সব মেয়েদের কাছে পৌঁছতে পারে যেসব মেয়েদের এই চিকিৎসার প্রয়োজন রয়েছে।
এবার শুরু হচ্ছে ইংরেজি শেখার ধারাবাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামার।
আমাদের প্রতি সপ্তাহের আয়োজন এভরিডে গ্রামারে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী। জানতে চাচ্ছি আজ আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করছি।
আজ আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভস এবং প্রিপোজিশনস নিয়ে।
অ্যাডজেক্টিভস এবং প্রিপোজিশনস, এ দুটোই তো আমাদের বেশ পরিচিত বিষয়। এ দুটো হচ্ছে পার্টস অফ স্পিচ।
হ্যাঁ সাবরিনা, ঠিক বলেছো। আমরা সবাই স্কুলে ইংলিশ গ্রামার পড়ার সময় এই অ্যাডজেক্টিভস এবং প্রিপোজিশনস সম্পর্কে শিখেছিলাম পার্টস অফ স্পিচ হিসেবে।
তাহলে
আজ আমরা যেমন আমাদের পুরনো পড়াটা ঝালিয়ে নেব, অ্যাডজেকটিভস এবং প্রিপোজিশন সম্পর্কে। তেমনিভাবে আজকে আমরা দেখব যে কীভাবে অ্যাডজেকটিভস এবং প্রিপোজিশনসের ব্যবহার একত্রে করা হয়।
তা সেটা কীভাবে?
আচ্ছা, সেই প্রসঙ্গে বিস্তারিত যাওয়ার আগে এসো না শোনা যাক লুসিয়া এবং কাভের মধ্যকার এই বাক্যালাপ।
The other day I was reading an article about the health benefits of vegetables. Fascinating stuff. Bottom line, vegetables are great for your health.
Interesting. And great for is also an adjective plus a preposition structure.
What?
এখানে কাভে বলছে যে সবজি খাওয়া যে স্বাস্থ্যের জন্য বেশ ভালো সে বিষয়ে সে একটা লেখা পড়েছিল। এটা বেশ চমৎকার বিষয়।
আচ্ছা, তাহলে কাভে এই যে বলল এর উপসংহারে শেষের দিকে কি বলেছিল?
হ্যাঁ, শেষের দিকে সে বলল যে মোট কথা হচ্ছে সবজি হচ্ছে আপনার স্বাস্থ্যের পক্ষে দারুণ উপকারী।
ইংরেজিতে ঠিক কি বলেছিল জানি?
হ্যাঁ, ইংরেজিতে সে বলেছিল ভেজিটেবলস আর গ্রেট ফর ইওর হেলথ।
আর এখানে লুসিয়া আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে এই যে গ্রেট ফর শব্দটা ব্যবহার করলো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন, সেই স্ট্রাকচারেই এটা ব্যবহার করা হয়েছে।
আচ্ছা, হ্যাঁ, মানে এখানে গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, ফর হচ্ছে প্রিপোজিশন, এটা অবশ্য আমি বুঝেছি। কিন্তু এখানে যে আপনি স্ট্রাকচারের কথা বললেন না, সেটা আমি ঠিক বুঝলাম না স্ট্রাকচারটা বলতে কী বোঝাচ্ছেন।
আচ্ছা, এই স্ট্রাকচার সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছে লুসিয়া।
English speakers use adjectives in front of nouns or after non-action verbs. Non-action verbs include words like be, seem, or become.
এখানে আসলে লুসিয়া বলছে যে ইংরেজি ভাষাভাষীরা, যাদের ভাষা ইংরেজি, তারা নাউনের আগে কিংবা non-action verbের পরে adjective ব্যবহার করে থাকেন।
হ্যাঁ, নাউনের আগে যে অ্যাডজেক্টিভ বসে সেটা তো আমি জানি, মানে এর ব্যাপারটা হচ্ছে যে নাউনকে বর্ণনা করার জন্যে অ্যাডজেক্টিভটা বসে থাকে। যেমন আমরা বলতে পারি গুড বয়, বলতে পারি ব্ল্যাক ক্যাট, ইন্টারেস্টিং গেম, তো এটা আমি বুঝেছি। তবে নন অ্যাকশন ভার্বের ব্যাপারটা কিন্তু আমার কাছে পরিষ্কার হয়নি এখনও।
হ্যাঁ, নন অ্যাকশন ভার্বটা খানিকটা কনফিউজিং, কারণ এটা একটা পরিচিত টার্ম নয়, আমরা খুব বেশি একটা শুনিনি। কিন্তু লুসিয়া এরপরই বুঝিয়ে বলছে যে নন অ্যাকশন ভার্বগুলো হচ্ছে যেমন বি, সিম, বিকাম, এগুলো সবই ভার্ব। কিন্তু ভার্ব বলতে আমরা যে অ্যাকশন বা ক্রিয়ার কথা বোঝাই সেটা কিন্তু এই নন অ্যাকশন ভার্বে নেই।
আরেকটু কি বুঝিয়ে বলবেন?
আচ্ছা, আমি না হয় নাই বললাম, কাভে ব্যাপারটা বুঝিয়ে বলছে।
When speakers use adjectives after a non-action verb, they often use a preposition.
That is fine with me. All of these adjective and preposition combinations have specific meanings, but there are too many to describe.
However, the most common combinations in speaking are adjective plus of, adjective plus for, and adjective plus with.
এখানে তো কাভে বলল যে যখন বক্তারা নন অ্যাকশন ভার্ব এটার পরে অ্যাডজেক্টিভ ব্যবহার করেন, তারা তার সঙ্গে সাধারণত প্রিপোজিশনও ব্যবহার করে থাকেন। তো এতটুকু আমি বুঝেছি। তবে এর উদাহরণ
ওই যে পরে আবার বলল দ্যাট ইজ ফাইন উইথ মি, এই বাক্যটা লক্ষ্য করো। এখানে ইজ হচ্ছে বি ভার্ব, অর্থাৎ নন অ্যাকশন ভার্ব। আমরা একটু আগে বলেছিলাম যে বি ভার্ব হচ্ছে নন অ্যাকশন ভার্ব। ফাইন হলো, সেটা আমরা সবাই জানি, অ্যাডজেক্টিভ, আর তারপরে বসেছে প্রিপোজিশন উইথ।
হ্যাঁ, এবার ব্যাপারটা বুঝেছি।
হ্যাঁ, লুসিয়া কিন্তু এখানে আরেকটা খুব জরুরি কথা বলেছে যে এই সব অ্যাডজেক্টিভস এবং প্রিপোজিশন মিলিয়ে একটা সুনির্দিষ্ট অর্থ তৈরি করে, তবে এগুলো সংখ্যায় এতই বেশি যে বর্ণনা করাটা একটু কঠিন।
কিন্তু কাভে তো আবার কয়েকটা স্ট্রাকচার তুলে ধরলো।
হ্যাঁ,
বলো তো সাবিনা এবার কাভের স্ট্রাকচারগুলো।
হ্যাঁ, যেমন অ্যাডজেক্টিভ প্লাস অফ, অ্যাডজেক্টিভ প্লাস ফর এবং অ্যাডজেক্টিভ প্লাস উইথ।
বাহ, একদম ঠিক বলেছ। এবার শোনো আরও কয়েকটি অ্যাডজেক্টিভ সম্পর্কে লুসিয়া আমাদের কি বলছে।
স্পিকার্স ইউজ অ্যাডজেক্টিভস লাইক টায়ার্ড, সিক, রেডি অ্যান্ড ফাইন উইথ দিজ প্রিপোজিশনস।
I'm tired of school.
Yeah, me too. And I'm sick of homework.
Vegetables are great for your health.
I agree. I'm ready for squash season.
I'm happy with our house in the country.
I'm fine with living in the city.
লুসিয়া এখানে বলছে যে বক্তারা প্রায় টায়ার্ড, সিক, রেডি এবং ফাইন এই অ্যাডজেক্টিভগুলো প্রিপোজিশনের সাথে ব্যবহার করে থাকে।
হ্যাঁ, যেমন আই এম টায়ার্ড অফ স্কুল কিংবা আই এম সিক অফ হোমওয়ার্ক।
হ্যাঁ, আরও আছে যেমন ভেজিটেবলস আর গ্রেট ফর হেলথ, আরেকটা হচ্ছে বলতে পারি আই এম রেডি ফর স্কোয়াশ সিজন।
আরও কয়েকটি উদাহরণ হচ্ছে I'm happy with our house in the country. অথবা I'm fine with living in the city.
হ্যাঁ, এবার পুরো ব্যাপারটা আমার কাছে সহজ মনে হচ্ছে।
তাহলে তো আমাদের আজকের পড়া এখানেই শেষ করতে হচ্ছে। আর ওঠার আগে সবাইকে জানিয়ে রাখি যে আমাদের এই এভরিডে গ্রামার আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুকেও।
জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com। আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
এভরিডে গ্রামারের আজকের সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
এবার চলুন ভিন্ন ধর্মী একটি জাদুঘর থেকে ঘুরে আসি, যেখানে আপনার হৃদস্পন্দন থেকে জ্বলবে বাতি, দেয়াল জুড়ে শোভা পাবে চিত্রকর্ম। ভয়েস অফ আমেরিকার ক্যারোলিন প্রেসুটির প্রতিবেদন থেকে শোনাচ্ছেন রোকেয়া হায়দার ও তাওহিদুল ইসলাম।
একজন মানুষের হৃদস্পন্দন থেকে একটি বাল্ব জ্বলছে, বিশ্বাস হচ্ছে না? তাহলে আপনাকে আসতে হবে ওয়াশিংটনের হারশন মিউজিয়ামে। এই জাদুঘরটিতে আপনিও আপনার হৃদস্পন্দন দিয়ে এরকম বাতি জ্বালাতে পারবেন। আর এর জন্য আপনাকে কেবলমাত্র একটি সেন্সর ধরতে হবে। সেন্সরটি ধরার সঙ্গে সঙ্গে সবচেয়ে কাছের বাল্বটি জ্বলে উঠবে। হৃদস্পন্দন যত বাড়বে তত বেশি সংখ্যক বাল্ব জ্বলে উঠতে থাকবে। জাদুঘরের প্রধান তত্ত্বাবধায়ক স্টেফেন অ্যাকুইন বললেন,
দেয়ালে আমাদের কম্পিউটার রয়েছে, আপনি সেগুলো দেখতে পাবেন না।
ইউএসবি ডিএমএক্স বা একটি আলোকসজ্জা ইন্টারফেস বায়োমেট্রিক্স 300 ওয়াটের বাল্বগুলোতে স্থানান্তর করে আর এই বাল্বগুলো ছাদ থেকে 3 মিটার নিচে ঝুলন্ত অবস্থায় থাকে। স্টেফেন অ্যাকুইন বললেন,
এটি একটি দ্যুতিময় বাল্ব যা আপনার হৃদস্পন্দনের হার অনুযায়ী জলে নেভে।
জাদুঘরের অন্য একটি কক্ষে রয়েছে আবার একটি আঙুল সেন্সর। ওই সেন্সরের সঙ্গে একটি ডিজিটাল মাইক্রোস্কোপ এবং হৃদস্পন্দন পরিমাপের একটি মনিটরের সমন্বয় রয়েছে। এর সাহায্যে একটি প্রজেক্টর আপনার আঙুলের ছাপ গ্যালারির সম্পূর্ণ দেয়াল জুড়ে থাকা LCD পর্দায় দেখাবে এবং কাছে থাকা কম্পিউটারের আপনার EKG ইমেজ হৃদস্পন্দনের মাত্রাটি দেখাবে। তৃতীয় কক্ষে আপনার হৃদস্পন্দন একটি আলোকিত সুইমিং পুলের প্রতিচ্ছবি তৈরি করবে আর তা চলবে যতক্ষণ না তরঙ্গগুলি ধীরে ধীরে এবং শান্তভাবে থেমে না যায়, ঠিক যেন এই জীবনেরই মতো আমাদের।
নান্দনিক এমন চিত্রকর্ম দেখেছেন কার্ডিওলজিস্ট সুজান ব্যানেট। তার শিল্প ও হৃদযন্ত্রের প্রতি আগ্রহ রয়েছে এবং তিনি মনে করেন
If there was a person who had atrial fibrillation and you brought them up and you asked me to take a look at this art exhibit I would be able to tell they were an atrial fibrillation
এমন যদি কোনো ব্যক্তি হয় যার হৃদযন্ত্রে atrial fibrillation আছে এবং আপনি যদি তাকে এখানে নিয়ে এসে আমাকে এই চিত্র প্রদর্শনী দেখতে বলেন তাহলে আমি দেখেই বলে দিতে পারবো যে ওই ব্যবস্থাটি তার আছে
চলুন এবার আবার প্রথম কক্ষে যাওয়া যাক এই কক্ষে একটি হৃদস্পন্দন গ্রিডে ঢুকলে তা অন্য হৃদস্পন্দনকে পরবর্তী বাল্পে ঠেলে দেয় 211টি হৃদস্পন্দনের পর আপনার হৃদস্পন্দনটি হারিয়ে যাবে যা আমাদের স্মরণ করিয়ে দেয় পৃথিবীতে আমাদের জীবন কত সংক্ষিপ্ত
মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে 10 থেকে 17 বছরের 1,281 জন
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সরকার কবিরউদ্দিন
জি এবং শুরুই করছি আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের একটি রিপোর্ট দিয়ে জহুরুল আলম তার রিপোর্টের মুখবন্ধে লিখেছেন বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী 32% শিশু অনলাইনে সহিংসতা ভয়ভীতি প্রদর্শন এবং ডিজিটাল উৎপীড়নের শিকার হচ্ছে বলে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক জরিপে উঠে এসেছে আর জহুরুল আলম বলছেন
মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে 10 থেকে 17 বছরের 1,281 জন শিশু শিক্ষার্থীর উপর চালানো বাংলাদেশের শিশুদের অনলাইন নিরাপত্তা শীর্ষক জরিপটি প্রকাশ করা হয় যাতে অনলাইনে শিশু ও তরুণ জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতার ঘটনা মোকাবিলা ও প্রতিরোধে সমন্বিত পদক্ষেপের সুপারিশ করেছে ইউনিসেফ বিভিন্ন ধরনের সাইবার অপরাধের মধ্যে শিশুদের ধর্মীয় উস্কানি দেওয়ার বিষয়টিও ওই জরিপে উঠে এসেছে অন্য শিক্ষার্থীদের তুলনায় যারা অনলাইনে ভয়ভীতির শিকার হন তাদের অ্যালকোহল ও মাদকে আসক্ত হওয়া এবং স্কুল ফাঁকি দেওয়ার হার বেশি বলে জরিপে উল্লেখ করা হয় অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেন রাষ্ট্র শিশুদের জন্য এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদ ইন্টারনেট দেওয়ার মতো ব্যবস্থা করতে পারেনি জহুরুল আলম ভয়েস অফ আমেরিকা ঢাকা
আর এবার কয়েকটি সংবাদ শিরোনাম প্রেসিডেন্ট ট্রাম্প আজ মঙ্গলবার ওয়াশিংটন সময় রাতে যুক্তরাষ্ট্র কংগ্রেসের যৌথ অধিবেশনে রাষ্ট্রীয় পরিস্থিতি বিষয়ে ভাষণ দেবেন এ ভাষণ বৈদ্যুতিন মাধ্যমে সরাসরি প্রচারিত হবে উল্লেখ করা যেতে পারে এই যে এখন এ কংগ্রেসে তিনি বাৎসরিকে পরিস্থিতির খতিয়ান দিতে চলেছেন এ কংগ্রেসে রয়েছেন নবনির্বাচিত রেকর্ড সংখ্যক নারী প্রতিনিধি রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের রেকর্ড সংখ্যক প্রতিনিধি যুক্তরাষ্ট্রের এক বিশেষ দূত এ সপ্তাহে উত্তর কোরিয়া সফর করবেন প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যেকার আসন্ন শীর্ষ বৈঠকের বিষয়টি চূড়ান্ত করার ব্যাপারে আলোচনা করতে পিয়ংইয়াং যাচ্ছেন এই কর্মকর্তা যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে স্টিফেন বেইগান উত্তর কোরিয়ার কিম হিয়ক চোলের সঙ্গে কথা বলবেন সিঙ্গাপুরে গেল জুনে ট্রাম্প ও কিম তাঁদের মধ্যেকার প্রথম ঐতিহাসিক বৈঠকে যেসব দায়বদ্ধতার কথা ব্যক্ত করেছিলেন তা নিয়ে এ অবধি অগ্রগতি যাই হয়েছে সেসব নিয়ে আলোচনা করতে ক্যানাডা এবং লাতিন আমেরিকার দেশসমূহের লিমা গোষ্ঠী ভেনেজুয়েলায় শক্তি প্রয়োগের বিষয়টি নাকচ করে দিয়েছে পশ্চিম গোলার্ধের 13টি দেশের লিমা গ্রুপ অবশ্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগ এবং তারই পথ ধরে নতুন নির্বাচন অনুষ্ঠান বিষয়ে অতিরিক্ত চাপ প্রয়োগের লক্ষ্যে কী কী করা যেতে পারে তা নিয়ে বিচার বিবেচনা করছে মঙ্গলবার যখন কিনা মস্কোয় আফগান লড়াইয়ের রাজনৈতিক নিষ্পত্তি বিষয়ে বিতর্ক আলোচনা চলছে ঠিক ওই প্রেক্ষাপটেই তালেবানরা 40 সংখ্যক সরকারি সৈনিক হত্যা করেছে ভিন্ন ভিন্ন আক্রমণ অভিযানে তেমনটি শোনা গিয়েছে সবচেয়ে প্রাণঘাতী হামলা হয়েছে মঙ্গলবার রাজধানী কাবুলেরই কাছাকাছি জনপদ কুন্দুজে গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস আজ মঙ্গলবার মিলিত হলেন আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িব এরদোয়ানের সঙ্গে পরস্পর প্রতিদ্বন্দ্বী দেশ দুটির মধ্যেকার সম্পর্কের উন্নয়ন সাধনই এ বৈঠকের লক্ষ্য সাবরিনা
আর এর সঙ্গে আমরা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান ভয়েস অফ আমেরিকা থেকে পরিবেশিত বাংলা অনুষ্ঠান আমাদের আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সঞ্জানা ফিরোজ আমাদের ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সাফিউল আলম মাসুদ আমাদের প্রকৌশলী ছিলেন শাওগাং ছাং আমি সাবরিনা চৌধুরী
জি আমি সরকার কবিরউদ্দিন
আপনাদের সবার কাছ থেকে আজ এখানেই আমরা বিদায় চাইছি সবাই ভালো থাকবেন
সালাম নমস্কার শুভরাত্রি
This program has come to you from the Voice of America, Washington.